الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية وقالت عائشة رضي الله تعالى عنها وكان خلقه القرآن أو كما قالت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم بزرگان محترم বর্তমান রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাস মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে আট রবিউল আউয়াল সোমবার আমাদের প্রিয় নবীজি দুনিয়াতে তাসলিম এনেছেন। তিনি সারা বিশ্বের জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য না, পুরা বিশ্ববাসীর জন্য তিনি রহমত, কারণ তার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন যে রহমত বরকত নাজিল করেছেন, এটা শুধু মুসলমান না, মুসলমান কাফের এমনকি সমস্ত মাখলুকাত এর দ্বারা উপকৃত হচ্ছে, ফায়দা উঠাইতেছে। এর জন্য কোরআনে তাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন পড়লে পুরা বিশ্বের সমস্ত মখলুকাত বুঝায়, মখলুকাত বুঝায়, এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় আখেরাত কাফেররা যে শাস্তির উপযুক্ত হবে, আমাদের নবীজির ওসিলায় আল্লাহ সেই শাস্তি দিবেন না, তার থেকে কম দিবেন। নবীজির ওসিলায় বিভিন্ন আয়াতে যে আছে তাদের আজাবকে কমানো হবে না, সেটা উদ্দেশ্য হল নবীজির ওসিলায় যেটুক তারা মাপ পাইল, তারপরে যেটুক অবশিষ্ট থাকল, অবশিষ্ট থেকে আর কমানো হবে না। কিন্তু নবীজির ওসিলায় তো বিরাট অংশ কমে যাবে, তারা আসল শাস্তি তারা পাবে না, কম পাবে। সেখানেও তিনি রহমত, যদিও কাফেররা পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি পাবে না, যা আল্লাহ তাআলা কোরআনে কয়েক জায়গায় ঘোষণা করেছেন, যার অন্তরে কুফুর থাকবে, শিরিক থাকবে, নেফাক থাকবে, মুনাফিকি, এরা স্থায়ীভাবে জাহান্নামে থাকে। তো বলতেছিলাম এই মাসের 8 তারিখ রবিউল আউয়ালে তিনি দুনিয়াতে আসছেন। এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্ম বা জন্মের সময় যা কিছু ঘটেছিল এগুলো এই শব্দের দ্বারা বোঝানো হয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও বেএলেম লোকেরা, জাহেল লোকেরা এর সাথে মিলাদ যোগ করে দিয়েছে, ঈদ যোগ করে দিয়েছে, ঈদ ঈদে মিলাদুন নবী। ইমাম সাহেব তো বলতেছিলেন টাইম পান নাই, তো এই যোগ করাটা অবৈধ হয়েছে। এটাকে কোরআন হাদিসে কোথাও ঈদ বলা হয়নি। ঈদ তো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটা ঈদ। আর জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ, আজকে জুমার দিন না, হ্যাঁ জুমাবার বলে অনেকে, জুমাবার বৃহস্পতিবার, জুমাবার সাপ্তাহিক ঈদ, বাৎসরিক ঈদ, এই দুটাই। এটাকে ঈদ বলা এটা বেদাত, শরিয়াতের মধ্যে হস্তক্ষেপ, শরিয়াতের মধ্যে হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ ছাড়া কারণ নেই, কোন নবী রসুলের পর্যন্ত কোন অধিকার নেই। তারা শুধু আল্লাহর বিধান বয়ান করে দিবে, আল্লাহর বিধানের ব্যাখ্যা জানাই দিবে, নমুনা দেখাই দিবে, এটুক দায়িত্ব। কোন বিধান নিজের পক্ষ থেকে তৈরি করবে এই অধিকার কোন নবী রসুলকে আল্লাহ তাআলা দেন না, নবী রসুলকেও দেন নাই। সেখানে জাহেল লোকেরা একটা ঈদ বাড়াই দিল, শরিয়াতের মধ্যে একটা ঈদ বাড়াই দিল, এটা অনধিকার চর্চা। কি হিসেবে বাড়াই দিল, কে তাদেরকে অধিকার দিছে? আমি আগেও বলেছি বেদাত কাজ করার অর্থ কি, যেই কাজটা হওয়ার দরকার ছিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যা আল্লাহ বলেন নাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন নাই, তা বাদ পড়ে গেছে, আমরা এটা খেয়াল করছি, নাউজুবিল্লাহি মিন জালিক। যত নতুন আবিষ্কার আছে, এই ঈদ মিলাদুন নবী বলেন, দুই একদিন আগে বিরাট মিছিল দেখছেন জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ মিলাদুন নবীর খুশিতে তারা মিছিল বের করছে। তাদের জিজ্ঞেস করার দরকার ছিল যে এই মাসে যেমন তার জন্ম হয়েছে, এই মাসের পয়লা তারিখে তো মৃত্যু হয়েছে, মাস তো একটা, তারিখ একটা না, 8 তারিখে জন্ম, রবিউল আউয়ালের 1 তারিখে মৃত্যু। এটা তো জন্মেরও মাস মৃত্যুরও মাস। তাহলে তোমরা যে আনন্দ র্যালি বের করলে, খুশির শোভাযাত্রা বের করলে, এটার দলিল কি? নবী আলাইহিস সালাম তার জিন্দেগীর 23 নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন, এই 23 বছরের কোন এক বছর কি এইরকম কোন মিছিল বের করেছিলেন? কোন হাদিস তোমরা দেখাতে পারবে? তেমনি ভাবে নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 100 বছর বেঁচে ছিলেন, 100 বছর। সর্বশেষ যিনি ইন্তেকাল করেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 110 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। এই 100 বছর যে সাহাবায়ে কেরামের পর্ব, তাদের জামানা, একটা নবীজির জামানা, দ্বিতীয়টা সাহাবায়ে কেরামের জামানা, এই 100 বছরের মধ্যে তারা কি দেখাইতে পারবে যে কোন একজন সাহাবি সে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর র্যালি বের করেছিল, মিছিল বের করেছিল, ট্রাক মিছিল, পায়দল মিছিল বের করেছিল, দেখাইতে পারব? সব মন গড়া, তাই না? সারাল উমুর মহদাসাত, এই জন্য নবী আলাইহিস সালাম সতর্ক করছেন, দিনের ব্যাপারে যত নতুন জিনিস দেখবা এগুলো নিকৃষ্ট, দিনের ব্যাপারে যত নিকৃষ্ট জিনিস দেখবা এগুলো খুবই নিকৃষ্ট। কেন? কুল্লা মুহদাসাতিন বিদআ, দিনের মধ্যে নতুন জিনিস হল বিদআত, কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকটা বিদআত গুমরাহি, মানুষকে পথভ্রষ্ট করে দেয়। কুল্লু বিদআতিন যালালা ও কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক যালালা পথভ্রষ্টতা তা জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। এর জন্য আমাদের দেশে যারা বেদাতি লোকজন আছে, যাদের কোরআন হাদিসের সাথে কোন সম্পর্ক নেই, এরা পাকিস্তান থেকে এক ভণ্ড ভাড়া করে নিয়ে আসে, এদেশে কোন অত বড় ভণ্ড পাওয়া যেতেছে না ওই মাপের, এই জন্য পাকিস্তান থেকে এক ভণ্ড আমদানি করে, সে এই মিছিলের নেতৃত্ব দেয়, ঢাকা চিটাগাং এসব জায়গায় এই ভণ্ড নেতৃত্ব দেয়। এলএম কালাম তো কিচ্ছু নেই, এলএম কালাম কিছুই নেই, চেহারা আছে তো চেহারা তো থাকবেই। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলে দিয়েছেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, মুনাফিকদের চেহারা যখন তুমি দেখবা তো তোমার দিল খুশি হয়ে যাবে, মাশাআল্লাহ এত বহুত আল্লাহ আল্লাহ মনে হইতেছে। মুনাফিকদের চেহারা কেমন হবে এটাও তো আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলে দিয়েছেন, সমস্ত ভণ্ডদের চেহারা এরকম। এরপরও তারা তো আরো কত রকম জিনিস ব্যবহার করে, তারা নানা রকম কৃত্রিম জিনিস, যে সমস্ত প্রসাধনী মহিলারা ব্যবহার করে তাদের সৌন্দর্য ফুটাই তোলার জন্য এইসব জিনিস এই ভণ্ড পীরেরা এরাও বুজুর্গি দেখানোর জন্য এরাও ব্যবহার করে। তো এর জন্য এই চেহারা দেখে ধোকা খাইলে হবে না, মানুষের কথা তার কাজ এইগুলো দেখে বুঝতে হবে যে এই লোকটা কি হকানি না এই লোকটা জাহেল। একটা মানুষের দু চারটে কথা শুনলেই আন্দাজ হয়ে যায় যে এই লোকটা কি হক কথা বলতেছে নাকি ইহুদি নাস্তানাদের এজেন্ট হয়ে তাদের সুরে কথা বলতেছে। কয়েকটা কথা শুনলেই বোঝা যায়। আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব করুক। এই সমস্ত বেদাতি ভণ্ড শয়তান এদের থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। এই মাসে দুটা শব্দ খুব বেশি বেশি শোনা যায়, একটা হল ঈদে মিলাদুন্নবী আর একটা হল সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ঈদ তো বললাম বেদাত, এটা শরিয়াতে কোথাও ঈদ বলে নাই। ঈদ বাদ দিলে থাকে মিলাদুন্নবী, রসুলের জন্ম বৃত্তান্ত। তো রসুলের জন্ম বৃত্তান্ত, জন্মের সময় কি ঘটেছিল, পারস্যের সেই গম্বুজ পড়ে গেছিল, তাদের হাজার বছরের প্রজ্বলিত আগুন নিভে গেছিল, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটেছিল যেগুলো আলোচনা করার কোন নির্দেশ কোরআন হাদিসে পাওয়া যায় না। নির্দেশ দেওয়া হয় নাই, তোমরা এটা বেশি বেশি আলোচনা করো, এর মধ্যে তোমাদের হেদায়াত আছে, এই ধরনের কোন আদেশ কোরআন হাদিসে পাওয়া যায় না। দ্বিতীয়ত, নবীজির জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো হাদিসের কিতাবে পাওয়া যায় না, কোরআনে তো নেই, হাদিসের কিতাবে পাওয়া যায় না, ইতিহাসে পাওয়া যায়, ঐতিহাসিক ঘটনা এগুলো, যেগুলো কোরআন হাদিসের মতো অথেন্টিক না, ওই পরিমাণ নির্ভরযোগ্য না, ঐতিহাসিক রাওয়ায়াত, এজন্য 100% একিন করাও মুশকিল। তিন নম্বর, এগুলোর মধ্যে আমাদের কোন করণীয় নেই, জন্মের সময় যা যা ঘটেছিল তার মধ্যে আমাদের আমলের কোন দিক নির্দেশনা নেই, তোমাদের আমল এরকম হওয়া উচিত, তোমাদের আমল এরকম না হওয়া উচিত, এটা নেই। এই তিনটা কথা সামনে রাখতে হবে। ঈদ তো নেই, এটা বানাওয়াট কথা, বেদাত কথা। মিলাদুন্নবী যদি আমি ধরি তাহলে এর আলোচনার কোন নির্দেশ কোরআন হাদিসে নেই। এখানে লোকেরা যে আলোচনা করে, তাওয়াল্লুদ পড়ে, কিয়াম করে, কি কি করে, এই যা কিছু করে, এটা কোরআন হাদিসে নেই। এই তাওয়াল্লুদ বানানো জিনিস, কিয়াম বানানো জিনিস, ইয়ানবী বানানো জিনিস, সব আবিষ্কৃত, শরিয়াতে এর কোন প্রমাণ নেই। তিন নম্বর, এখানে আমাদের আমলের কিছু নেই, কোন আমল যে এখান থেকে শিখবেন আমলের মতো কিছু নেই। আদেশ নিষেধ শরিয়াতে হয় একটা জিনিসের আদেশ দেওয়া হয়, না হয় একটা জিনিস নিষেধ করা হয়। তো নবীজির জন্মের আলোচনার ভিতরে আদেশ নিষেধ নেই, এই জন্য এখানে কোন ফায়দা, শরীয়তের দৃষ্টিতে কোন ফায়দা দেখা যায় যে মৌলবি পড়ায় সে কিছু টাকা পায়, এক প্যাকেট জিলাপি পায়, আর পাবলিকরা এক পিস করে জিলাপি পায়। এটা লাভ লোকসানের হিসাব হলো এই, এক পিস করে জিলাপি, এর বাইরে আর কোন লাভ লোকসান নেই। এইটা যদি ভালো কাজ হইত এই ইয়ানবী আর কিয়াম, তাহলে যে মৌলবি এই মিলাদ পড়ায় এই ভালো কাজটা তার বাসায় হয় না কেন? আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবেন না যে ওই মৌলবির বাসায় প্রত্যেক মাসে একবার বা ছয় মাসে একবার মিলাদ হয়, সব লোকজন সেখানে জড়ো হয় আর ওই মৌলবি তাদেরকে জিলাপি খাওয়ায়। দেখেন, ভালো কাজ হলে তার জন্য ভালো কাজ না, আপনাদের জন্য ভালো কাজ, ওর লাগবে না ভালো কাজ। ও যখন করে না তো বোঝা গেল জাতিকে ধোকা দিচ্ছে, জাতির পকেট কাটার জন্য জাতিকে বেদাতে লিপ্ত করতেছে, তাদেরকে বিপদগামী করতেছে, গোমরা করতেছে। তার স্বার্থ কি? সে কিছু টাকা পাইতেছে এবং তার এলেম ওই মিলাদ পর্যন্ত শেষ। তারা যদি বলেন নবুয়তের জিন্দেগিতে নবীজি কি বলেছিলেন আমাদেরকে, নবুয়তের যে 23 বছর, এই 23 বছরে আমাদের জন্য তিনি কি করতে বলেছেন, মক্কায় কি কি আদেশ নাজেল হয়েছিল, মদিনায় কি কি আদেশ নাজেল হয়েছিল, সেগুলো আমাদেরকে শোনান। ওই মিলাদের মৌলবি এগুলো জানে না কিছু, এগুলো সম্পর্কে তার কোন এলেম নেই। তার এলেমের দৌরত্ব মিলাদ পর্যন্ত শেষ। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, মিলাদ হল তাদের এলেমের শেষ সীমানা, ওর বাইরে তারাও জাহেল, তারাও বকলম। এই জন্য তারা সিরাতুন নবী শব্দটা বরদাস্ত করতে পারে না। একদিকে তাদের এলেম নেই, তা ঠিক আছে তোমার এলেম নেই, এলেম আল্লাহকে নিয়ে আসো, যে সিরাতুন নবী জানে সিরাত মানে তো সুন্নত, রসুলের চাল চলন, সিরাতের শাব্দিক অর্থ হল চাল চলন। নবীজির নবুয়তের যে 23 বছরের জিন্দেগি, ওটার আলোচনাকে সিরাতুন নবী বলে, যা অন্য শব্দে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নত। তুমি যদি না জানো, তোমার এলেম মিলাদ পর্যন্ত শেষ হয়ে গেছে, তোমার জানলেওয়ালা লোক তো দুনিয়া আছে, তাদেরকে দাওয়াত করে আনো, সেটাও আনবে না। কেন আনবে না? এটা আনলে প্রথম ধরা খাইবে ওই মৌলবি। যদি সুন্নতের বয়ান করা হয় তো দেখা যাবে যে মিলাদ আলা মৌলবি একটা সুন্নত জানে না, যা জানে সব বেদাত জানে। এই জন্য পাবলিক সচেতন হয়ে যাবে যে আমরা কার পিছনে আছি, এই হুজুর তো কিছুই জানে না, এই হুজুর তো কিছুই জানে না সুন্নতের, যা বলে সব কোরআন হাদিসের বাইরে, মাজার কেন্দ্রিক। তার ইসলামের ভিত্তি হল বিভিন্ন ভণ্ড পীরের মাজার, মাজারে কি হয় ওইগুলো তার ইসলাম। তো মাজারে কি হয়? মাজারে সিজদা হয়, মাজারে বাতি দেয়, মাজারে প্রার্থনা করে, মাজারে তওয়াব করে, মাজারে মান্নত মানে, এগুলো হয়। আর কি হয়? মাজারে আখেরি সাহার সম্মা পালন করা, যেটা রসুলের অসুস্থতার দিন। হুজুর একদিন অসুস্থ হইলেন, হয়ে 5 দিনের মাথায় চলে গেলেন দুনিয়ার থেকে, সেটাকে তারা বলতেছে একদিন সুস্থ হয়ে গেছিলেন, সুস্থ হয়ে গোসল করছিলেন। কোন হাদিস নেই, হাদিস আছে অসুস্থ হয়ে গেছিলেন, ইশার নামাজে যেতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, সেটাকে উল্টাই দিছে। অসুস্থ হয়েছে তারা কইতে সুস্থ হয়ে গেছে। ওই দিনে খুশি পালন করছিল কাফেররা, তারা মনে করছিল এইবার আমাদের বিপদটা কেটে গেল। কাফেররা খুশি পালন করছিল, কোন সাহাবী খুশি পালন করে নাই। সাহাবা কেরাম তো ওই দিন মর্মাহত হয়ে গেছিল, কারণ তারা 23 বছর নবীজির পিছনে নামাজ পড়ে আসতেছে, আজকের থেকে আর পড়তে পারতেছে না। আজকের থেকে নবীজির পিছনে নামাজ পড়তে পারতেছে না, দেখবে দেখানোর সুযোগ পাইতেছে না। চরম অসুস্থতার কারণে তিনি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রয়েছেন। সেখানে মা আয়েশা আছে, অন্যান্য বিবিরাও আসতেছে, তাহলে পুরুষরা যাবে কেমনে? পুরুষরা সেখানে যাবে কেমনে? হুজুরে অন্যান্য বিবিদের থেকে অনুমতি নিয়েছিলেন যে তোমাদের যে বাড়ি আছে, পালাক্রমে তোমাদের যে ভাগ আছে, তোমরা দয়া করে তোমাদের ভাগটা ছেড়ে দাও, আমি আয়েশার ঘরে থাকতে চাই। অসুস্থতার দিনগুলো আয়েশার ঘরে থাকতে চাই। তো নবীজির ইচ্ছা আবেগ লক্ষ্য করে অন্য সব উম্মুল মুমিনিনরা তাদের অংশের দাবি ছেড়ে দিল, ঠিক আছে আপনি এখানে থাকেন। তো আমি বলতেছিলাম, একে তো নবীজির পিছনে নামাজ পড়তে পারতে ছিল না, কি পরিমাণ কষ্টের কথা, নবীজিকে দেখবে সেই সুযোগও পাইতে ছিল না। এই যে 5 দিনের মাত্রা মারা গেল, এর মধ্যে একদিন নবীজি মসজিদে আসতেন, 2 জনের কান্দে ভর করে, এক পাশে আব্বাস এক পাশে আলী, ওনাদের কান্দে ভর করে দুই পাও হেসড়াইতে হেসড়াইতে তিনি মসজিদে গেছিলেন। জোহরের নামাজ বসে বসে ইমামতি করেছিলেন, বসে বসে ইমামতি করেছিলেন, সাহাবারা দাঁড়ায় দাঁড়ায় ইক্তেদা করেছিল, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মুকাব্বিল রাখছিলেন। সেই মুকাব্বিল পয়লা কাতার দ্বিতীয় কাতারে না, নবীজি বসে ইমামতি করতেছেন ওনার সাথেই মুকাব্বিল। এই কারণে নবীজির আওয়াজ খুব ক্ষীণ হয়ে গেছিল, খুব ক্ষীণ হয়ে গেছিল, যে আওয়াজটা প্রথম কাতার থেকেও হয়তো শোনা যাবে না, এত ক্ষীণ হয়ে গেছিল। ওই দিন নামাজ পড়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ইশারা করলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসে, আমার আওয়াজ পৌঁছবে না, আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছবে না, ইলাইয়া ইবাদাল্লাহ, সবাই কাছাকাছি চলে আসছে। তখন তিনি কয়েকটা কথা বলেছিলেন, শেষ কথা, তোমরা নামাজের ব্যাপারে খুব এহতেমাম করো, তোমাদের নামাজ যেন কাজা না হয়। এক অক্ত নামাজ কাজা হওয়া কেমন যেন জিন্দগির সব আমল মাটি হয়ে গেল, বাতিল হয়ে গেল, এত বড় ক্ষতি, এত বড় ক্ষতি। এই নামাজের কথা বলেছিলেন। তারপরে তোমরা বিবিদের উপরে জুলুম করিও না, তারা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমার সেবা যত্নের জন্য তোমার কাছে পড়ে আছে, তাদের আকল কম, তাদের দ্বারা দুই একটা ভুল বেড়ান্তি হইতেও পারে, যেহেতু তোমার খেদমতে পড়ে আছে, তার জীবন তোমার জন্য, তার হায়াত তোমার জন্য, কাজে তার যদি কোনো ভুল হয় তুমি মাফ করে দিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, জুলুম করিও না। তাদের উপরে জুলুম করে তোমাদের কেউ আল্লাহর অলি হইতে পারবে না। এই ধরনের তিন চারটা কথা বলতে পারছিলেন বেশি না। এরপরে সোমবার তো তিনি চলে গেলেন, শনিবার জোহরে ইমামতি করলেন, তারপর রোববার ছিলেন, সোমবার দুপুরের দিকে দুনিয়াতে চলে গেলেন। তো যাই হোক, মক্কার জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পরে তিনি 13 বছর ছিলেন, 13 বছর। সেখানে হুকুম আসছে ইমান, ইমানের দাওয়াত আর পাঁচ ওয়াক্ত নামাজ। আর কাফেররা যদি কষ্ট দেয়, কাফেররা তো কষ্ট দিতই, তাদের কষ্টে ধৈর্য সহ্য, প্রতিবাদ না করা, মোকাবেলা না করা, ধৈর্য সবর, কাফেরদের তিরস্কার, গালমন্দ, শাস্তি, এগুলো ধৈর্য সবর দিয়ে এগুলো প্রতিদান দিতে হবে। এই আয়াত নাযিল হয়েছে মক্কাতে। 13 বছরের মাথায় আনসাররা যখন মুসলমান হয়ে গেল, মদিনার আনসাররা যখন মুসলমান হয়ে গেল, তারা দরখাস্ত করে, অনুরোধ করে নবীজিকে মদিনায় নিয়ে গেলেন। এইখানে তো ইসলামের কাজ আপনি খোলামেলা করতে পারতেছেন না, আপনার কম, আপনার জাতি বিরোধিতা করতেছে, আপনাকে পাগল বলতেছে, আপনাকে জাদুকর বলতেছে, কত কিছু বলতেছে। আপনি মদিনায় আসেন, আপনি মদিনায় আসেন, মদিনায় আসে ফ্রিভাবে দিনের কাজ করেন, আমরা সব মদিনার লোক আপনার সাথে আছি। হজের মৌসুমে তারা এই দাওয়াত দিয়েছিল। এই দাওয়াত পাওয়ার পরে 13 বছরের মাথায় নবীজি আল্লাহর হুকুমে প্রথমে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, তোমাদের যার যখন সুযোগ হয় মদিনায় চলে যাও, যার যখন সুযোগ হয়, সুযোগ মতোই তো যাইতে হবে, কাফেররা জানতে পারলে তো কতল করে দিবে, সুযোগ মতো যাইতে হবে। তো অধিকাংশ সাহাবায়ে কেরাম চলে গেছেন মদিনায়। এরপরে এক সময় নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নবীজিও কি করছেন, হিজরত করছেন মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু হুজুরের উত্তর দিকে যান নাই। তিনি আশঙ্কা করছিলেন কাফেররা উত্তর দিকেই বেশি খোঁজ করবে আমাকে, কারণ তারা জানে আমি গেলে মদিনায় যাব। এই জন্য তিনি হেকমত করে তিনি আসছিলেন দক্ষিণ দিকে, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, তিনি আসছেন কোন দিকে, দক্ষিণ দিকে। এখানে একটা পাহাড় আছে জাবালে সর বলে, এই পাহাড়ের চূড়ায় আল্লাহ আগের থেকে একটা কামরা বানিয়ে রাখছিল, আজীব কুদরত। আল্লাহর নবী হিজরতের সময় যে 3 দিন আত্মগোপন করে থাকবেন, কোথায় থাকবেন, কোথায় বাড়িঘর পাবেন, এটা আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় ওই ব্যবস্থা করে রাখছেন। সুন্দর একটা পাহাড়ের চূড়ায় সুন্দর একটা গুহা, উপর দিয়ে ছাদ আছে, একদিক দিয়ে ঢোকার রাস্তা আছে, আর একদিক দিয়ে বেরোনোর রাস্তাও আছে। আল্লাহ, তো মক্কার জিন্দেগিতে তিনি ব্যক্তি গঠন করেছিলেন। মক্কার জিন্দেগীতে কি করছিলেন? ব্যক্তি গঠন, একটা ব্যক্তিকে সংশোধন করতে যা লাগে, তার ইমান আমল ঠিক করতে যা লাগে, ব্যক্তি গঠন, পরিবার গঠন, এই মেহনত করছেন। এরপরে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই পাহাড়ের নিচে ছিলেন তিন দিন। তিন দিনের মাথায় উনি এবং আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু, ওইখানে অনেক ঘটনা হয়েছিল, কাফেররা কিন্তু ওইখানেও পড়ছিল, কিন্তু আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করছিল। ওরা নিচু হইলে দেখতে পাইত এর মধ্যে লোক আছে, কিন্তু ওরা পাহাড়ের গুহার মুখে এই মাকড়সার জাল এসব কিছু দেখে থেকে ওরা কেউ নিচু হয়নি, দাঁড়ায় দাঁড়ায় মন্তব্য করছে যে না এখানে লোক টোক ঢোকে নাই, মানে মাকড়সা জাল বানায় রাখছে, এ হয়েছে তা হয়েছে। দেখেন আল্লাহ কিভাবে হেফাজত করে। মুসাকে যেভাবে ফেরাউনের ঘরে পালছিলেন, আল্লাহ এইভাবে কাফেরদের মধ্যে নবীজিকে রক্ষা করলেন। তিন দিন থাকার পরে চলে গেলেন জিদ্দার দিকে, জিদ্দা পশ্চিম দিকে, দক্ষিণ দিক থেকে কোন দিক চলে গেলেন? পশ্চিম দিকে, যে সাগরের তীর দিয়ে মদিনায় গেলেন। দেখেন তো মদিনার আসল রাস্তা না, এটা একটা অপরিচিত রাস্তা, ভয়াবহ রাস্তা, কারণ অন্য লোক গেলে হারাই ফেলবে। এজন্য তিনি একটা কাফেরকে পথ প্রদর্শক হিসেবে নিয়েছিলেন, তাকে ঠিক করছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফেরদের থেকে সরে যেতেছেন, আত্মগোপন করতেছেন, আবার তাকে রাস্তা দেখানোর জন্য যে লোকটাকে নিয়োগ দেওয়া হয়েছে সে লোক কিন্তু কাফের, সে লোক কাফের, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে কাফের দ্বারাও সাহায্য করছেন, এই দিনের সাহায্য কাফের দ্বারাও করছে। যেমন খয়বারের যুদ্ধে একটা কিল্লা ফতে হইতেছিল না, একটা কিল্লা কোনোভাবেই ফতে হয় না, কাফেররা ওই কিল্লার মাথায় দুর্গের মধ্যে বসে আছে, আর নবীজি সাহাবায়ে কেরাম নিছে ফতে হয় না, অনেকদিন ঘেরাও করে আছে। পরে একদিন রাত্রে ওই কিল্লা থেকে একটা ইহুদি আসলো, একটা ইহুদি এসে নবীজিকে বলল যে আপনি যদি এই কিল্লা বিজয় করতে চান এইভাবে হবে না, আপনি যেভাবে চেষ্টা করতেছেন এটা হবে না। নবীজি বলেন কি করতে হবে? বলল আপনি যে পাশে লোকজন নিয়ে অবস্থান করতেছেন ঠিক এর বিপরীত পাশে একটা কুয়া আছে, একটা পানির কুয়া আছে, আমরা গভীর রাত্রে ওখান থেকে পানি নিয়ে যাই, ওই পানি দিয়ে সারাদিন চলি, আপনি ওই কুয়াতে কিছু পাহাড়াদার বসাই দেন যাতে আমরা কেউ পানি নিতে না পারি, দেখবেন একদিনেই আপনার কিল্লা ফতে হয়ে গেছে। এই খবরটা তো নবীজি জানতেন না, নবীজি যে গায়েব জানতেন না তার বড় দলিল, তিনি এক পাশে অবস্থান করতেছে আর এক পাশে তারা পানি নিচ্ছে, নবীজি জানেন না, তাহলে গায়েব জানা হলো কিভাবে? আল্লাহর কুদরত, এই ব্যাপারে কোন ওহিও নাজিল হয় নাই, কোন ওহি নাজিল হয় নাই, একটা ইহুদি আসে নবীজিকে বলে গেল, নবীজি এই তথ্য পাওয়ার সাথে সাথে ওখানে পাহারাদার বসে দিলেন, পাহারাদার বসাই দিলেন, কাফেররা এক ফোঁটা পানিও নিতে পারল না, ইহুদিরা খয়বারের ইহুদিরা কোন পানি নিতে পারল না, সকালেই হইচই লেগে গেল পানির অভাবে, তখন তারা সারেন্ডার করল, যুদ্ধ শেষ। আমি দেখাইতেছি যে তিনি কাফেরদের থেকে ই করতেছেন, ভাগতেছেন, আবার অন্যকে সাহায্য করতেছে একটা কাফের, আবার খয়বারের যুদ্ধে সাহায্য করতেছেন একটা কাফের, এর জন্য এক হাদিস আছে, ইন্নাল্লাহ ইউআইদু হাদাদ্দিন বিরাজুলিল কাফের ও ফি রাওয়ায়াতিন বিরাজুলিল ফাজির, আল্লাহ তাআলা এই দ্বীনের নুসরত কাফেরকে দিয়েও করবেন, আল্লাহ তাআলা এই দ্বীনের নুসরত কাফেরকে দিয়েও করবেন। নবীজির চাচা আব্বাস আবু তালেব এরা তো মুসলমান হয় নাই, হয়তো আব্বাস তো হয়েছে ফাতেহ মক্কার সময়, আবু তালেব তো হয় নাই, কিন্তু এনারা সবসময় নবীজিকে সাহায্য করছে, কোন কাফেরকে নবীজির কাছে পৌঁছতে দেন নাই। তাহলে কাফের দ্বারা সাহায্য আল্লাহ করাইলেন না? এখনো বহু কাফের দিনে সাহায্য করতেছে। দিল্লিতে একটা লাইব্রেরি আছে যেখানে আমাদের মাদ্রাসায় যত কিতাব পড়ানো হয় সব কিতাব ছাপা হয় এবং সবচেয়ে কম রেটে ওরাই দেয়। আমাদের যত কোরআন কিতাব মাদ্রাসায় পড়ানো হয় সব কিতাব এরা ছাপে। এতে লাইব্রেরির নাম হল কুতুবখানায় ইশাতুল ইসলাম, ইসলামের প্রচারের লাইব্রেরি। এর মালিক হল শিখ। এই লাইব্রেরির মালিককে শিখ। তো শিখ কি? শিখ কি কোন মুসলমান নাকি? শিখ তো কাফের। সে সমস্ত কিতাব ছাপতেছে আর আমাদের হুজুররা ওখান থেকে কিনে এনে বেচতেছে। সে তো সাথে কম দামে দিল, তো ইসলামের খেদমত না? আখরাতে সে পাবে না, যাতে সে ইমান না আনে আখরাতে কিছু পাবে না। শিখ মুসলমান না, এরা মূলত হিন্দু ছিল। গুরু নানক ওদেরকে পর্যায়ক্রমে ইসলামের দিকে আগায় নিয়ে আসতেছিলেন। গুরু নানক এদেরকে পর্যায়ক্রমে ইসলামের দিকে আগায় আনতেছিলেন, কিন্তু আল্লাহর আজিব তকদির, আল্লাহর ফয়সালা, ওদেরকে ইসলামের দিকে পুরোপুরি আনার আগে গুরু নানকের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেলে এরা না হিন্দু আছে না মুসলমান হয়েছে, না হিন্দু আছে না মুসলমান হয়েছে, আর একটা নতুন জাতি হয়েছে, এর নাম হল শিখ। এই শিখের এক কিতাব চাপে যাবে দিল্লি বসে বসে বিক্রি করতে, আল্লাহ দিনের সাহায্য কাফেরকে দিয়ে নেবেন। তো নবী আলাইহিসসালাম মক্কার জিন্দগিতে 13 বছর থাকার পরে 3 দিন থাকলেন গাড়ে শহরের মধ্যে, ওখান থেকে 8 দিনে বসলেন কুবা, 8 দিনে এটা মদিনার উপকণ্ঠে একটা জায়গা শহরের বাইরে কুবা, ওখানে বসলেন, ওখানে 26 দিন ছিলেন। কুলসুম নামে একজন সাহাবীর বাড়িতে ছিলেন, কুলসুম কিন্তু পুরুষ মানুষের নাম, মহিলার নাম রাখতে হলে উম্মে লাগাইতে হবে, উম্মে কুলসুম, শুধু কুলসুম পুরুষের নাম। এই কুলসুম সাহাবীর বাড়িতে হুজুর মেহমান ছিলেন 26 দিন। ওইখানে একটা মসজিদ বানাইছিলেন, সেই মসজিদটা এখনো পর্যন্ত, ওই মসজিদ তো নেই এখন, তো পাকা ঘর বানানো হয়েছে, কিন্তু ওই মসজিদের ফজিলত বহাল আছে। ওই মসজিদে কেউ 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল ওমরা সওয়াব হয়। 26 দিনের মাথায় তিনি এখান থেকে মদিনা শহরে ঢুকলেন, ওই দিন শুক্রবার ছিল। ঢুকে একটা মসজিদে জুমার নামাজ পড়ছিলেন, আজকেও সেই মসজিদের নাম মসজিদুল জুমা, জুমার নামাজ পড়ছিল। পড়ার পরে ওনার উট যেখানে বসছিল সবাই প্রস্তাব দিতেন, হুজুর আপনি আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়িতে মেহমান হন, মদিনার সবাই প্রস্তাব দিছিল। হুজুর বলছিল তোমরা চুপ থাকো, আমার এই উট আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত, এই উট যেখানে বসবে আমাকে সেইখানে থাকতে হবে। এই উট যে একদম মসজিদে নববীর পাশে একটা জায়গায়, এখন যে মসজিদে নববী মদিনার মসজিদ, এর পাশে একদম নিকটে একটা জায়গায় আবু আইয়ুব আনসারের বাড়িতে উট বসে পড়ল, হুজুর ওইখানে থাকলেন, উনি জায়গা রাখছিলেন দোতলায় হুজুরের জন্য, হুজুর দোতলা নিলেন না, বলেন না আমার কাছে সারাদিন লোক আসবে, তুমি বিবি বাচ্চা নিয়ে দোতলায় থাকো, আমাকে নিস্তলায় দাও। আরো আজিব ঘটনা ঘটছে এখানে, পরে আপনাদেরকে শোনাই দিব কি ঘটনা ঘটছে। যাই হোক, মদিনায় যাওয়ার পরে নবীজি 10 বছর বেঁচে ছিলেন, 10 বছর। ওইখানে যাওয়ার পরে মক্কায় তো ব্যক্তি গঠন সমাজ গঠন হয়ে গেছে, ওখানে যেয়ে উনি মনোনিবেশ করছিলেন রাষ্ট্র গঠনের দিকে, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কি হবে ওই দিকে মনোনিবেশ করছিলেন। মক্কার ধারা হল ব্যক্তি গঠন, আর মদিনার ধারা হল রাষ্ট্র গঠন। মদিনায় যাওয়ার পরে জেহাদের আয়াত নাযিল হয়েছে, এতদিন তো খালি মায়ের খাইছে, একচেটিয়া খালি মায়ের খাইছে, কত সাহাবি শহীদ হয়ে গেছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহর নির্দেশ হলো যে আর মায়ের খাওয়া নেই, এখন তোমরা ইট দিয়ে আঘাত করলে পাথর দিয়ে জবাব দাও। এই তো শুরু হয়ে গেল প্রথম জেহাদ, হল বদর, 313 জন, ওরা 1000, 313 জন জয়লাভ করল। এই একের পর এক জেহাদ শুরু হয়ে গেল, দুটো ধারা আছে। তো হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলে গেছেন, আমার তবলিগের ধারা হল মক্কার জিন্দেগি, আমার তবলিগের ধারা হল মক্কার জিন্দেগি, অর্থাৎ ব্যক্তি গঠন করা হবে, ব্যক্তিকে সংশোধন করা হবে, তার ইমান আমল ঠিক করা হবে। আমার এই মেহনত দ্বারা ইসলামী হুকুমত কায়েম করা হবে না, ওটা আল্লাহ ওয়াদা করছেন, তোমাদের ইমান আমল ঠিক হয়ে গেলে আমি আল্লাহ দান করব। 18 পারা আয়াত আছে। তো উনি বলে গেছেন, আমার মেহনতের ধারা হল মক্কি জিন্দেগি। 3 আমিরের জামানায় এটা ছিল যে তবলিগ মানে মক্কি জিন্দেগি। এখন এক লোক স্বঘোষিত আমির আসছে, উনি বলতেছেন যে তবলিগের মেহনতের ধারা হল মদিনার জিন্দেগি। উনি বলতেছেন আমি এই তবলিগকে সাহাবাদের নকশার উপরে কায়েম করতে চাই। ভালো কথা, সাহাবাদের নকশার উপরে কায়েম করেন। আর নকশা তো দুটো, একটা মক্কার নকশা আছে, একটা মদিনার নকশা আছে, আপনি কোনটা নেবেন? উনি বলছেন আমি মদিনারটা নিব, নিয়ে আমি কাফেরদের সাথে জিহাদ করব, কিতাল করব, শহীদ হয়ে যাব, ইসলামী হুকুমত কায়েম করব। উনি নেবে মদিনারটা। আরে মদিনাটা নিবে, তোরা রাষ্ট্র কোথায়? রাষ্ট্র লাগবে, দেখেন উনি আমিরুল মোমিনিন হবেন। উনি তো হিন্দু পুলিশের বেষ্টনের মধ্যে বসে আছে, রাষ্ট্র কোথায়? রাষ্ট্র ছাড়া আমিরুল মোমিন হওয়া যায়? রাষ্ট্র ছাড়া ইতাহাতের বায়াত নেওয়া যায়? রাষ্ট্র হলে আমিরুল মোমিন হইতে পারত, ইতাহাতের বায়াত দিতে পারত, তা তো যায় না। তাদের 3 আমিরের ধারা যেটা ওইটাই ঠিক ছিল, ওই যে মদিনার জিন্দেগির কথা বলতেছেন এটা ওনার ভুল। বোঝা যায় ওনার সমস্ত কাজের খোলাসা ওনার কাণ্ডে কোন আহলুল হাদিস সওয়াব হয়েছিল। এই জন্য আহলুল হাদিসের যে ফর্মুলা এগুলো সব ওনার মধ্যে পাওয়া যায়। উনি ফাজাইল আমাল বাদ দিয়ে মুনতাকাব হাদিস তালিম করতে চায়, কেন? আহলে হাদিসরা ফাজাইল আমাল দেখতে পারে না, আহলে হাদিসরা মুনতাকাব ফাজাইল আমাল 2 চোখ দিয়ে দেখতে পারে না, দেখে নানা রকম গালাগালি বলে। তা আগে 3 আমিরের জামানায় পারে নাই, ইনাকে দিয়ে কৌশলে ওরা সে ফাজাইল আমলকে আউট করে দিয়ে মুনতাকাব হাদিস চালু করে দিছে। আবার এখন তারা বলতেছে জিহাদ করতে হবে, বলে আগের 3 আমির তো জিহাদ করে নাই। তখন তারা বলে কেন আগের 3 আমির করুক বা না করুক, জিহাদ কি বুখারী শরীফে নেই? আরে বুখারী শরীফের কথা বলো কেন, ওটা তো আহলে হাদিসের স্লোগান, বুখারী বলো কেন? জিহাদ কোরআনে নেই, তো কোরআনের কথা কও, বুখারী বলো কেন? বুঝে গেল তোমাদেরকে আহলে হাদিস পেয়েছে, তোমাদেরকে আহলে হাদিস পেয়ে বসছে তোমাদেরকে। এই জন্য তোমরা ফাজাইল আমাল বাদ দিয়ে মুনতাকাব হাদিস চালু করতেছ, আর মক্কার জীবন বাদ দিয়ে মদিনার জীবনের নকশা গ্রহণ করছো, সব গোমরাহী। তবলিককে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবলিককে ধ্বংস করার একটা কাফেরদের ষড়যন্ত্র, আহলে হাদিসদের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। এইজন্য বুঝতে হবে যে সিরাতের আলোচনা কি, সিরাতের আলোচনা নবুয়তের 23 বছরের আলোচনা। সেই 23 বছরের মধ্যে মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। ইমান, নামাজ, ধৈর্য, সৌর্য এগুলো মক্কা আসছে। রোজা, যাকাত, হজ আরো যত হুকুম আকাম আসছে এগুলো কোথায় আসছে? মদিনায় আসছে। অনেক লম্বা আলোচনা, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমাদের বুঝবার তৌফিক দান করুন। এটা শুধু রবিউল আউয়াল মাসের আলোচনা না, এটা পুরো বছরের আলোচনা, এটা পুরো জিন্দেগীর আলোচনা। রসুলের জিন্দেগি তো কোরআনের তাফসীর। এদের যারা শুধু রবিউল আউয়ালে করে তারাও ঠিক করে না। রসুলের সিরাতে যে 23 বছর এই আলোচনা, পুরো জিন্দেগি করতে হবে, পুরা বছর করতে হবে। আপনারা ঘোষণা শোনেন প্রত্যেক মাসে, ইমাম সাহেব ঘোষণা করে যে আজকে আমাদের এখানে সুন্নতের মাহফিল হবে। ওটা খালি রবিউল আউয়ালে ঘোষণা করে, সব মাসে করে, এটাই ঠিক। সব মাসে সুন্নতের আলোচনা, সুন্নত মানে সিরাত, সব মাসে সুন্নত সিরাতের আলোচনা করা হবে। কোরআনের তফসীর আমাদের জিন্দেগির জন্য এটা জরুরি, এটা সিরাতের মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সিরাত এবং সুন্নতের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।